ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। আজকের বাংলা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাহিরা কিবরিয়া। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে রোহিঙ্গা প্রসঙ্গে আমির খসরুর রিপোর্ট।
জাতিসংঘ সবশেষ হিসেবে বলেছে, এই দফা এবং আগে মিলিয়ে 7 লাখের বেশি মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে বর্তমানে অবস্থান
রয়েছে। আফগানিস্তানে ভারতের সেনা প্রেরণ প্রসঙ্গে গৌতম গুপ্তের প্রতিবেদন।
আফগানিস্তানে তালিবানদের সঙ্গে লড়তে ভারত নিজের সেনা পাঠাবে না, এ কথা বলে দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন।
আজকের নিয়মিত পরিবেশনা, হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় জিম ম্যাটিসের ভারত সফর এবং যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, তালেবান দুর্বৃত্তদের সঙ্গে সংকট নিষ্পত্তির নবতর কর্মকৌশলে আফগানিস্তান লড়াইয়ের ব্যাপারে যুক্তরাষ্ট্র পিছু হটবে না, ছাড় দেবে না। প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস কাবুল গিয়ে পৌঁছানোর বেশ কঘণ্টা পর কাবুল বিমানবন্দরে সংঘটিত রকেট হামলায় 5 ব্যক্তি জখম হয়। ইতিমধ্যে নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গও আফগানিস্তানের ব্যাপারে নেটো দায়বদ্ধতার কথায় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, অগ্রযাত্রা কঠিন হলেও নেটো পিছু হটবার নয়, আমরা আমাদের দায়বদ্ধতা অঙ্গীকার পূরণ করব অবশ্যই। স্টলটেনবার্গও এখন কাবুলে রয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে নিয়ে তাঁর পরিকল্পনার কথা ঘোষণা করেন গত মাসে। ওই পরিকল্পনায় ভারতসহ আঞ্চলিক পক্ষগুলোর অধিকতর ভূমিকার কথা বলা হয়। ভারতের রাজধানীতে যাত্রাবিরতিকালে প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস আফগানিস্তানে ভারতের অমূল্য সব অবদানের উল্লেখ করেন এবং আফগানিস্তানের গণতন্ত্রের উত্তরণে স্থিতিস্থাপকতা ও আরক্ষা ক্ষেত্রের অগ্রগতি সাধনে ভারতের অবদানকে স্বাগত জানান তিনি। নতুন দিল্লিতে ম্যাটিসের যে দক্ষিণ এশিয়া সফরের সূচনা হয়, তাতে আফগানিস্তান হল দ্বিতীয় যাত্রাবিরতিস্থল। ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন কাবুলের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে ভারতের দায়বদ্ধতার অঙ্গীকার করেছেন, তবে ভারতের কোনো সামরিক শক্তি সেখানে পাঠানোর কথায় তিনি অসম্মতি জ্ঞাপন করেন। কোরীয় উপদ্বীপকে শান্তিপূর্ণভাবে পরমাণু মুক্ত অঞ্চল করা সম্ভব কি না, সে বিষয়ে ইতিমধ্যে যে ক্রমবর্ধমান হতাশাপূর্ণ মনোভাব দেখা যাচ্ছে তা আরও বেড়ে গিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতৃত্বের মধ্যে উস্কানিমূলক বাকবিতণ্ডার কারণে। প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার বলেন যে সামরিক শক্তি ব্যবহার করা হলে তা উত্তর কোরিয়ার জন্য হবে বিপর্যয়কর। তিনি বলেন, কিম জং উনের সরকার যে দ্রুত পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কার্যক্রমে অগ্রগতি অর্জন করেছে তা থামাবার জন্য সামরিক শক্তি ব্যবহার যদিও তাঁর পছন্দের বিকল্প কোনো বিষয় নয়। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার নেতারা শুধু সামরিক শক্তি ব্যবহারের হুমকি বিনিময়ই করেনি, একে অপরের বিরুদ্ধে তাঁরা ব্যক্তিগত অপমানসূচক মন্তব্য উচ্চারণ করেছেন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার নতুন কিছু বিধিনিষেধের কথা ঘোষণা করেছে। লক্ষ্য যার উত্তর কোরিয়ার গোটা 8 ব্যাংক প্রতিষ্ঠান এবং সে সঙ্গে 26 সংখ্যক ডিপিআরকে ব্যাংক কর্মকর্তা। অর্থ মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, উত্তর কোরিয়া যে তার WMD এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বাস্তবায়নে আন্তর্জাতিক ফিনান্সিয়াল সিস্টেমকে ব্যবহার করছে তারই প্রতিরোধকল্পে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইউরোপের আইন প্রয়োগকারী সংস্থা আজ বুধবার বলেছে যে 2017 সালের সাইবার ক্রাইমের শীর্ষে রয়েছে অনলাইনের মাধ্যমে পণ চাওয়ার বিষয়টি। এর ফলে এ ধরনের অপরাধকে বর্তমানে সবচেয়ে বিপজ্জনক অনলাইন হুমকি বলে মনে করা হচ্ছে। ইউরোপোল সাইবার ক্রাইম বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশের সময় সংস্থাটির পরিচালক রব ওয়াইনস্ট্রাইট বলেন, গত বছরের আক্রমণগুলো ছিল এর ধরন এবং ব্যাপকতার দিক থেকে ব্যতিক্রমী। তিনি মে মাসে ওয়ানাক্রাই নামের গ্লোবাল সাইবার অ্যাটাকের উদাহরণ দেন, যে আক্রমণে 60টির বেশি দেশে সরকারি দফতর এবং বেসরকারি কোম্পানিগুলোর কাছে মারাত্মক বিঘ্ন ঘটেছিল। তিনি বলেন, এই আক্রমণ সাইবার ক্রাইমের হুমকিকে সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। স্মরণ করা যেতে পারে যে ব্রিটেনের হাসপাতালগুলোর কার্যক্রম অচল করবার জন্যে তারা র্যানসামওয়্যার বলে পরিচিত হ্যাকিং কৌশল প্রয়োগ করে। হাসপাতালের সংক্রমিত কম্পিউটারের ফাইল খোলার জন্য এই কৌশল পণ দাবি করা হয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলো যদিও অনলাইন ক্রাইম সিন্ডিকেটকে বিকল করতে তখন সমর্থ হয়, এখনও পর্যন্ত এ ধরনের হুমকির বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টা খুব সন্তোষজনক কিছু নয়।
বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
এবার আমাদের সংবাদদাতাদের রিপোর্ট। জাতিসংঘের সবশেষ হিসেবে এই দফা এবং আগে মিলিয়ে 7 লক্ষের বেশি মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে বর্তমানে অবস্থান করছেন। ইতিমধ্যে এ সমস্যার আলোচনার জন্য মিয়ানমার সরকারের একটি প্রতিনিধি দল বাংলাদেশ যাবে বলে জানিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহ নাগাদ মিয়ানমার সরকারের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক বুধবার বিকেলে ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন। তবে এই ব্যাপারে পররাষ্ট্র সচিব আর বিস্তারিত কিছুই জানাননি। বাংলাদেশ গেল কিছুদিন ধরে রোহিঙ্গা সংকটের ব্যাপারে মিয়ানমার সরকারের সাথে সরাসরি আলোচনা করার যে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে, এটি তারই ফলাফল বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা সংকট নিয়ে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রাককালে বুধবার ঢাকায় এর সদস্য রাষ্ট্রসমূহের ঢাকাস্থ রাষ্ট্রদূতদের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বৈঠক করেছেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন,
এমন ভাবে একটা কিছু ব্যবস্থা করবে যাতে তারা এই দিক নিয়ে চলে যেতে পারে তাদের নিজেদের দেশে।
পররাষ্ট্রমন্ত্রী সমস্যার শান্তিপূর্ণ সমাধান কামনা করেন বলেও জানিয়েছেন। বর্তমানে ঢাকা সফররত জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আই ইয়াও হোরি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে জাপান সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেম ম্যাটিসকে গতকাল মঙ্গলবার তাঁর ভারত সফরকালে বলেন যে তালেবানদের সঙ্গে লড়াইয়ের জন্য আফগানিস্তানে সেনা ভারত পাঠাবে না। জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
সফররত মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিসকে একথা বলে দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। সেনা পাঠানোর কথা যে ম্যাটিস সরাসরি বলেছিলেন তা নয়, কিন্তু কিছুদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে আফগানিস্তানের নিজেদের ভূমিকা সম্প্রসারণ করুক ভারত। এ কথাটা মাথায় রেখেই নিজেদের অবস্থান আগেভাগেই পরিষ্কার করে দিলেন নির্মলা। তবে আগের মতোই আফগানিস্তানের আর্থিক উন্নতিতে সাহায্য চালিয়ে যাবে ভারত। আগের মতোই চলবে সেনা প্রশিক্ষণ ও ছোট ছোট অস্ত্র সরবরাহ। এ পর্যন্ত $3 বিলিয়ন পরিমাণ অর্থ ভারত দিয়েছে ওদেশের পরিকাঠামো উন্নয়নে, প্রশিক্ষিত করেছে 5,000 আফগান সেনাকেও। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশ বৈশ্বিক সক্ষমতা সূচকে 7 ধাপ এগিয়েছে, গত বছর ছিল 106তম স্থান। শুনুন ঢাকা থেকে পাঠানো মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সূচকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $1,411 ও GDP $227.9 বিলিয়ন দেখানো হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ মনে করে অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের ফলেই এই অগ্রগতি হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদনের পর্যবেক্ষণে CBT গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, বাংলাদেশের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ ও বন্দর পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতি ও ঘুষ গ্রহণের প্রবণতা কমায় ব্যবসা সহজ হয়েছে। সরকারের সেবা সহজলভ্য ও আমলাতান্ত্রিক জটিলতা কমার কথাও ব্যবসায়ীরা উল্লেখ করেছেন। খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন,
মূলত ভালো করার কারণ হচ্ছে দুটো জায়গায়, একটা হলো ইনফ্রাস্ট্রাকচার আর একটা হলো ইনস্টিটিউশন।
ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সুরক্ষিত ভূখণ্ডগুলো সম্প্রতি বড় ধরনের ঘূর্ণির আঘাতে যে মহাবিপর্যয়কর ধ্বংস সাধিত হয়েছে তার প্রেক্ষিতে অপনোদন তৎপরতা বিষয়ে ট্রাম্প প্রশাসন কর্মকর্তারা এবং প্রেসিডেন্ট স্বয়ং নিজেদের পক্ষে বক্তব্যের অবতারণা করে চলেছেন। ট্রাম্প বলেছেন, আসছে মঙ্গলবার তিনি পুয়ের্টো রিকো যাবেন, ভার্জিন আইল্যান্ডও সফর করবেন তিনি। গদিচ্যুত থাই প্রধানমন্ত্রী ইয়াংলুক সিনাবাত্রা তাঁর অনুপস্থিতিতেই চাল ক্রয় কেলেঙ্কারির ঘটনায় বেখেয়ালিপনার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাঁকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট আজ বুধবার এ রায় ঘোষণা করেছে, ইয়াংলুক প্রাথমিক শুনানির জন্য উপস্থিত হতে অপারগ হওয়ার 1 মাস পর। তিনি তাঁর ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রার কাছে দুবাই পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সৌদি রাজপ্রাসাদ থেকে জারি করা এক ফরমানে বলা হয়েছে, সৌদি আরবের নারীদেরকে মোটরযান চালানোর অধিকার প্রদান করা হবে এই প্রথম। রাষ্ট্রীয় ফরমানে বলা হয়, নারী পুরুষ নির্বিশেষে একইভাবে মোটরযান চালানোর লাইসেন্স জারি করা হবে। ওয়াশিংটনে সৌদি আরবের রাষ্ট্রদূত এবং বাদশার পুত্র প্রিন্স খালেদ বিন সালমান বলেছেন, এটা বড় একটা পদক্ষেপ, সমাজ এখন এর জন্য তৈরি হয়েছে। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে।
হ্যালো
শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন। কিন্তু তার আগে আপনাদের আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানগুলোর কথা একবার মনে করিয়ে দিতে চাই। সোমবার এবং শুক্রবার প্রচারিত হয় নিয়মিতভাবে আপনাদেরই কলিং শোর মতোই একটি অনুষ্ঠান। আপনারা আমাদের সঙ্গে যোগ দিন। অনুষ্ঠানটির নাম হচ্ছে আলাপন। আপনারা আমাদের সঙ্গে টেলিফোনে সরাসরি যোগ দিতে পারেন। তো আজকের হ্যালো ওয়াশিংটন আমরা শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে জিম ম্যাটিসের ভারত সফর এবং যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক। আর অনুষ্ঠানটি সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটন। আপনারা শুনলেন আজকের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর ভারত সফর এবং যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক। আমরা জানি যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কর এই বলয়ে চীন, রাশিয়া এবং পাকিস্তানের বিষয় প্রসঙ্গ রয়েছে। কারণ চীন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করছে, এরকম কথা বিভিন্ন পত্রপত্রিকা এবং বিশ্লেষকরা বিভিন্ন সময়ে বলে থাকছেন, যার কারণে যুক্তরাষ্ট্র ভারতের যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তা আরও জোরদার করবার জন্য বর্তমান প্রশাসনের পক্ষ থেকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভারত সফরে গেলেন জিম ম্যাটিস। এবং এই সফরের প্রেক্ষিতে পরবর্তীতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং তার প্রভাবে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কি প্রভাব পড়ে সে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে এবং চলবে। আজ আমাদের এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা দুজনকে আমন্ত্রণ জানিয়েছি। দ্য হিন্দু পত্রিকার কলকাতার ব্যুরো চিফ বরুণ দাশগুপ্ত আছেন, বিশিষ্ট সাংবাদিক, তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, এবং ডক্টর সৈয়দ ইফতিকার আহমেদ, অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি আমেরিকান ইউনিভার্সিটি সিস্টেমের সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের তিনি একজন অধ্যাপক, তিনিও আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। তো আমাদের এই অনুষ্ঠানে হ্যালো ওয়াশিংটনে মূলত বিভিন্ন স্থান থেকে শ্রোতারা বিষয়ভিত্তিক প্রশ্ন করেন। আজকেও আমরা জানি আমাদের অনুষ্ঠানে বিভিন্ন শ্রোতা যোগ দেবেন এই আলোচনায়। ভারতে আমরা জানি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট সফর করেছেন এবং ভারতের সঙ্গে বেশ কয়েক ধরনের চুক্তি হয়েছে, শিক্ষা, বাণিজ্য, নিরাপত্তা, বিভিন্ন বিষয়ে নানান রকম চুক্তি হয়েছে। তো এইসবের প্রেক্ষিতে বর্তমান প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের, বর্তমান প্রশাসনের সঙ্গে সম্পর্ক কীরকম হয়, আগের প্রশাসনের সঙ্গে যে সম্পর্ক ছিল তার কোনো পরিবর্তন হয় কি না, বা এই সম্পর্কের প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের উপর তার প্রভাব কী হয়, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমরা আমাদের সঙ্গে বরুণ দাশগুপ্তকে পেয়েছি। আপনাকে স্বাগত জানাচ্ছি বরুণ দাশগুপ্ত, ভয়েস অফ আমেরিকার হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে। মূলত আজকের বিষয় আপনি জানেন যে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের ভারত সফরের প্রেক্ষিতে কি ধরনের আলোচনা বা কি ধরনের প্রভাব ওখানে হয়েছে, আপনি তো নিশ্চয়ই দেখেছেন পত্রপত্রিকাতে এটা নিয়ে আজকেই হয়তো সবচেয়ে ভালো খবর বেরিয়েছে, আমাদের কি একটু সংক্ষেপে বলবেন? জিম ম্যাটিসের ভারত সফরের প্রেক্ষিতে ভারতের পত্রিকাতে আজকের শিরোনামগুলো কি এসেছে?
শিরোনামগুলো মোটামুটি এইটি এসেছে যে দুই দেশের মধ্যে প্রতিরক্ষার সম্পর্কটা আরো নিবিড় হবে, আরো ঘনিষ্ঠ হবে, এবং চীনের দিক থেকে যে আশঙ্কাটা দেখা দিচ্ছে সেই আশঙ্কা দূর করার জন্য এই দুই দেশের মধ্যে সম্পৃক্তিটা বাড়বে, এই আর কি।
আচ্ছা,
মোটামুটি এই লাইনেই হয়েছে।
মানে অনেকেই বলছেন যে দক্ষিণ এশিয়ায় চীন এবং রাশিয়ার প্রভাব মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক আর একটু জোরদার করতে চাচ্ছে, এরকম অনেক সংবাদ বিশ্লেষণে আমরা দেখেছি, তো আপনার কি মনে হয়?
হ্যাঁ, সেটা ঠিকই, কারণ চীনের দিক থেকে যে বিপদের সম্ভাবনাটা বরাবরই ছিল সেটা এখন খুব বেশি বেড়ে গেছে, বিশেষ করে ডোকলামের ঘটনার পরে। তো চীন আমার মনে হয় এটা খুব বোকামি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই ভালো ছিল, সেটা আরো নিবিড় এবং আরো ঘনিষ্ঠ করে দিয়েছে চীন তার এই আচরণের দ্বারা।
আফগানিস্তানে সেনা পাঠাতে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব ছিল, ভারত তাতে সাড়া দেয়নি, কি কারণ হতে পারে?
ভারত তাতে সাড়া দেয়নি এবং আমার মনে হয় ভারত ভালোই করেছে, কারণ ভারত অন্যভাবে যেভাবে সাহায্য করছে আফগান পুলিশকে এবং আফগান আর্মিকে ট্রেন করা, তারপরে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য অর্থ সাহায্য করা, সেগুলো ভারত করে যাবে। ডাইরেক্টলি সৈন্য না পাঠানোই ভালো, কারণ ভারতের বরাবরই নীতি হচ্ছে যে ভারতীয় সৈন্য বিদেশে তখনই যাবে যখন সেটা জাতিসংঘের মানে ইউনাইটেড নেশনসের দ্বারা আহত হবে তখন যাবে। তো এখানে আমেরিকার সঙ্গে ভারতের পারস্পরিক বোঝাপড়ার দ্বারা আফগানিস্তানের সৈন্য পাঠানোর যে সিদ্ধান্ত ভারত নেয়নি সেটা আমার ধারণা তাদের যে ট্র্যাডিশনাল নীতি সেই নীতি অনুযায়ী হয়েছে।
তো এর ভেতরে কেউ কেউ মনে করছেন যে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক এমনিতেই তো আগে থেকেই মানে একটু বৈরিতার সম্পর্ক, অনেক মানে এটা ঐতিহাসিকভাবে যুগ যুগ ধরে ছিল, তো পাকিস্তান হয়তো বা আরও খেপে যেতে পারে, এই জন্য ভারত আফগানিস্তানে তাদের প্রভাব বিশেষ করে সেনা প্রভাব বাড়াতে চাচ্ছে না, এরকম কিছু কি আপনার মনে হয়? এই ধরনের কোনো
না, পাকিস্তানের ব্যাপারটা হচ্ছে যে যেটা মানে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পরে যে পরিবর্তনটা আমরা দেখে আসছি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমেরিকা বরাবরই নিজের মনকে স্তোক দিয়েছে কথাটা ইচ্ছে করেই ব্যবহার করছি, এই বলে যে পাকিস্তানকে আমরা যে অর্থনৈতিক এবং সামরিক সাহায্য দিচ্ছি সেটা সে লাগাচ্ছে আমাদের সঙ্গে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে, ইন দ্য গ্লোবাল ওয়ার এগেনস্ট টেরোরিজম। এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার করেছে সজ্ঞানে জেনে বুঝে, যে অর্থনৈতিক এবং সামরিক সাহায্য তারা পাকিস্তানকে দিচ্ছে সেটা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যাচ্ছে না, যাচ্ছে ভারতের বিরুদ্ধে, এটা জেনেই দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে প্রথম আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র সেই নীতি থেকে সরে এলো এবং পরিষ্কার বলছে পাকিস্তানকে যে হয় তোমরা টেরোরিজম বন্ধ করো, তোমাদের দেশে তোমাদের মাটিতে যে টেরোরিজমের জন্ম হচ্ছে সেটাকে বন্ধ করো, নাহলে পরে আমরা তোমাদের সাহায্য কমিয়ে দেবো অথবা বন্ধ করে দেবো। খুব ভালো, খুবই ভালো কথা।
এবার তো জিম ম্যাটিস তো একই রকম ভাবে মানে খুব জোরালো ভাবে বললেন, যদিও তিনি পাকিস্তানের নাম উল্লেখ করেননি কিন্তু মিন করেছেন সেটা যে জঙ্গিবাদদের সহায়তা বন্ধ করতে হবে। আচ্ছা, ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি, হ্যালো ওয়াশিংটনে।
ধন্যবাদ।
বরুণ দাশগুপ্ত আসলে আলোচনা করছিলেন যে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক ভারতের সঙ্গে বাড়ানোর জন্য সম্প্রতি জিম ম্যাটিসের যে সফর, তো এই সফরের প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ায় কি প্রভাব পড়তে পারে সেই বিষয় নিয়ে উনি কিছু কথা বলছিলেন, তো যার মূল বক্তব্য ছিল যে চীন এবং রাশিয়ার প্রভাব দক্ষিণ এশিয়ায় যেভাবে বেড়ে যাচ্ছে তাতে করে যুক্তরাষ্ট্র হয়তো মনে করছে যে তাদের সঙ্গে ভারতের সম্পর্কটা আরেকটু শক্তভাবে করা দরকার, আপনি কি মনে করেন?
ধন্যবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে অভিহিত করেছে তাদের মেজর ডিফেন্স পার্টনার হিসেবে এবং জিম ম্যাটিসের ভারত সফরের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে এই অঞ্চলের চীন এবং রাশিয়ার বিশেষত চীনের যে ক্রমবর্ধমান প্রভাব সেই প্রভাবকে মোকাবেলা করবার জন্য ভারতকে পাশে পাওয়া। পাশাপাশি আরেকটি বিষয় যেটা আমরা দেখছি সেটা হলো যে আফগানিস্তানের যে পরিস্থিতি, আজকে 16 বছর যাবৎ মার্কিন উপস্থিতি সত্ত্বেও আজকে আফগানিস্তানের 40 ভাগের মতো জায়গা তালেবানদের দখলে রয়েছে। এই ক্ষেত্রে জিম ম্যাটিস ভারতকে পাশে চাচ্ছেন এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে, কিন্তু এখানে কতগুলো জটিলতা রয়েছে। একদিকে হচ্ছে যে ভারত কিন্তু একই সাথে যে সাংহাই কোঅপারেশন যে অর্গানাইজেশন এটি এক ধরনের সামরিক এবং অর্থনৈতিক অর্গানাইজেশন, সেই সাংহাই অর্গানাইজেশনের কিন্তু ভারত সদস্য হয়েছে খুব রিসেন্টলি, এবং সেই সাংহাই কোঅপারেশনে রাশিয়া, চীন এবং ভারত এবং পাকিস্তানও রয়েছে। তো এইদিকে আমরা যেটা দেখছি যে ভারতের এই উপস্থিতিতে, অর্থাৎ ভারত একই সাথে রাশিয়ার সাথেও তারা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাচ্ছে, এবং রাশিয়া হচ্ছে ভারতের মেজর যে অস্ত্র যে আমদানি ভারত করে রাশিয়া থেকে মূলত, এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও সেই আমদানিটা করা হয়, কিন্তু রাশিয়া হচ্ছে সেখানে মূল পার্টনার। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে ভারতকে তার প্রভাব বলয়ের মধ্যে নিয়ে আসতে, কিন্তু ভারত এখানে তার যে অবস্থান আমরা দেখলাম আফগানিস্তানের ক্ষেত্র, ভারত অত্যন্ত কৌশলী অবস্থান নিতে চাচ্ছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনুরোধ করা হয়েছে ভারতকে আফগানিস্তানের সৈন্য পাঠিয়ে সহায়তা করার জন্য। কিন্তু এক্ষেত্রে ভারত স্পষ্টভাবে বলেছে ভারত কোনো সৈন্য আফগানিস্তানে পাঠাবে না, বরং আফগানিস্তানের যে উন্নয়ন সেই উন্নয়নের সহযোগী হতে ভারত রাজি আছে, এবং আফগানিস্তানে এ পর্যন্ত ভারত প্রায় $3 billion মতো ইনভেস্ট করেছে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোতে, এবং ভারত বলেছে যে আমরা সেনাবাহিনীকে ট্রেনিং দেব, পুলিশকে ট্রেনিং দেব, কিন্তু সরাসরি আমরা কোনো কমব্যাট মিশনে ভারত অংশগ্রহণ করবে না। ফলে পরিস্থিতিতে একটু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কিছুটা প্রতিকূলে এই মুহূর্তে মনে হচ্ছে, কারণ চীন আজকে বার্মা, উত্তর কোরিয়া সহ সব জায়গায় একটা প্রভাব বলয় তৈরি করবার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের খুব নির্ভরযোগ্য মিত্র হবে বলে আমার কাছে মনে হয় না।
জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে একজন শ্রোতা লাইনে আছেন কলকাতা থেকে, সুমেরু বোধহয়, সুমেরু রায় আছেন। হ্যালো।
হ্যাঁ, আমি সুমেরু রায়চৌধুরী বলছি কলকাতা থেকে।
জি জি, আজকে আমরা আলোচনা করছি ওই যে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক নিয়ে, তো আপনি কি কিছু মন্তব্য বা প্রশ্ন করবেন?
হ্যাঁ, এই বিষয়ে আমার একটা প্রশ্ন আছে যে এমনিতে তো সম্পর্ক ভালো হওয়াটা প্রয়োজন, এবং ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, আগে ছিল এখন আবার সেটা এটা একটু স্ট্রেন্থেন করলো এই ভিজিটটা। আমার খালি একটা জায়গায় প্রশ্ন আছে, এই যে ইনস্টেড অফ বায়ার সেলার রিলেশন রিগার্ডিং ওয়েপনারি বা ফাইটার প্লেন F-16 F-18, হ্যাঁ, বায়ার সেলার হয়ে একটা কো প্রোডাকশন, কারণ ইন্ডিয়াও চাইছে মেড ইন ইন্ডিয়া করতে, মেক ইন ইন্ডিয়া করতে, এই কো প্রোডাকশন কো ডেভেলপমেন্ট হওয়ার পসিবিলিটিটা কি আছে?
ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন আছেন ভারত থেকেই, মিফতাউদ্দিন। হ্যালো।
হ্যাঁ, হ্যালো।
জি জি জি, বলুন।
হ্যাঁ, মোহাম্মদ মিফতাউদ্দিন বলছি, লোহাপুর নলহাটি বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত থেকে।
জি।
হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে বিগত কয়েক শতাব্দীতে আমরা বিশ্বে যে সমস্ত মানে গণহত্যার ঘটনাগুলো দেখেছি, বর্তমানে এই রোহিঙ্গাদের উপর চলা অমানবিক পাশবিক নির্যাতন তার থেকে কিন্তু কিছু কম নয়, এবং এই ঘটনার জন্য সারা বিশ্বের অনেক দেশই মায়ানমারকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে বলেছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে বর্তমানে ভারতে মানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ভারত সফরে এসে ভারতের সঙ্গে আলোচনা করে এই রোহিঙ্গাদের বিষয়টি প্রাধান্য পাবে কি না, এটা আমি মাননীয় প্যানেলের কাছে জানতে চাইছি।
জি জি, ধন্যবাদ। আমি বরুণ দাশগুপ্তের কাছে প্রথমে আসছি। দুজন দু রকম প্রশ্ন করেছেন, একজন বলেছেন যে ভারত চাচ্ছে মেড ইন ইন্ডিয়া করতে, আমেরিকা চাচ্ছে মেড ইন আমেরিকা করতে, বায়ার সেলার রিলেশনশিপের বিষয়টি এনেছেন, আর রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রশ্ন করেছেন শেখ মিফতাউদ্দিন।
প্রথমে রোহিঙ্গাটা সম্পর্কে বলি, রোহিঙ্গা নিয়ে ভারতের মন্ত্রী বা অফিসারদের সঙ্গে জেমস ম্যাটিসের কোনো আলোচনা হয়েছে বলে আমরা জানি না, অন্তত কাগজে বা টিভিতে সেরকম কোনো খবর বেরোয়নি। প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে যে এইবারে জেমস ম্যাটিস তাঁর দিল্লিতে থাকাকালীন বলেছেন যে দ্য ইউএস লুকস ফরওয়ার্ড টু শেয়ারিং সাম অফ আর মোস্ট অ্যাডভান্সড ডিফেন্স টেকনোলজিস। এইখানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার একটা বড় সম্ভাবনা রয়েছে, কারণ যে মোস্ট অ্যাডভান্স টেকনোলজি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে শেয়ার করতে রাজি আছে, সেই জিনিস যদি করতে হয় তাহলে আমাদের প্রধানমন্ত্রী মোদী যেটা বলেছেন যে এইখানে প্রোডাকশন করতে হবে এবং টেকনোলজি ট্রান্সফার করতে হবে, তো সেখানে দুই দেশের মধ্যে মানে পারস্পরিক সম্পর্কটা আরেকটু জোরদার করার সম্ভাবনা আছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা জেমস ম্যাটিস বলেছেন, উই সিক টু বিল্ড এ রেজিলিয়েন্ট রিজিওনাল আর্কিটেকচার। এই রিজিওনাল আর্কিটেকচার কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে যে চীনের বিরুদ্ধে সমবেত এবং সংযুক্ত প্রতিরক্ষার একটা ব্যবস্থা, যার মধ্যে ভিয়েতনাম থাকবে, ফিলিপিন্স থাকবে, জাপান থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে, অস্ট্রেলিয়া থাকবে, ভারত থাকবে, এরকম একটা রিজিওনাল সিকিউরিটি আর্কিটেকচার করার প্রয়োজনীয়তাটা আমাদের দেশে অনেকেই মনে করছেন। ম্যাটিস তার বক্তব্যে লিখেছেন, বলেছেন যে রেজিলিয়েন্ট রিজিওনাল আর্কিটেকচার, সিকিউরিটি কথাটা উনি ব্যবহার করেননি, কিন্তু ইঙ্গিতটা সেই দিকেই। তো আমার মনে হয় সেই দিক দিয়েও এই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলো, জাপান অস্ট্রেলিয়াকে মিলিয়ে চীনের বিরুদ্ধে একটা আঞ্চলিক সিকিউরিটি আর্কিটেকচার করার একটা বিরাট সম্ভাবনা আছে, এবং সেটা হলে পরে দুই দেশের মধ্যে শুধু নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার বাকি দেশগুলোর সঙ্গে ভারতের যে সম্পর্ক ডিফেন্স কোঅপারেশন ক্ষেত্রে, সেটা অনেক সম্প্রসারিত হবে বলে আমি মনে করি।
আচ্ছা, ধন্যবাদ। ডক্টর ইফতেখার কি কিছু যোগ করতে চান এর সঙ্গে?
হ্যাঁ, আমি জাস্ট যোগ করতে চাই, সেটা হচ্ছে যে ডিফেন্স যে কথাটা বলা হচ্ছে, যে রিজিওনাল যে আর্কিটেকচারের কথা যেটা বলা হচ্ছে, সেখানে আরেকটি জটিলতা রয়ে গেছে আমার কাছে মনে হয়। এটা একদম উইশফুল থিঙ্কিং হিসেবে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে, কারণ দুটো বিষয় এখানে কাজ করে। একটা হচ্ছে যে ফিলিপিন্স সহ কিছু কিছু রাষ্ট্র তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই দ্বিপাক্ষিক সম্পর্কে যে প্যাটার্নটা, সে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে সেটা আমরা লক্ষ্য করছি, এবং বিশেষ করে ফিলিপিন্সের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান, এবং ফিলিপিন্স এখানে চাচ্ছে যে গণচীনের সাথে সম্পর্ক উন্নয়ন করতে। আর অন্যদিকে যে আরেকটা ব্যাপার, ভারতের কিন্তু সবচেয়ে মেজর ট্রেড পার্টনার হচ্ছে, এক নম্বর ট্রেড পার্টনার হচ্ছে গণচীন, তারপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং ভারত কতটুকু গণচীনের বিরুদ্ধে এক ধরনের বৈরী অবস্থান নিয়ে দাঁড়াবে, সেটাও কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তো সেই বিষয়গুলি আজকে রয়ে গেছে, এবং টেকনোলজি ট্রান্সফারের যে কথাটা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আমার কাছে আন্তরিকই মনে হয়েছে, এবং ভারতও চাচ্ছে যে ভারতে এ ধরনের সামরিক টেকনোলজি যে ট্রান্সফার সেটা ঘটুক। এবং সেক্ষেত্রে ভারত রাশিয়ার সাথে একই বার্গেনিং করেছে বিভিন্ন সময়ে, এবং বেশ কিছু সামরিক টেকনোলজি রাশিয়া থেকেও ভারতে ট্রান্সফার হয়েছে, এবং সেই ক্ষেত্রে ভারত একটি সুবিধাজনক অবস্থা রয়েছে। এবং ভারত মোটামুটি, ভারতের যে আজকে রাজনৈতিক যে অবস্থান, দুই পরাশক্তি রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বার্গেনিং করে যতটা ন্যাশনাল ইন্টারেস্টকে গেইন করা যায় সামরিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে, এবং সে ভারত সেই কার্ডটাকে এখানে প্লে করতে চাচ্ছে, কোনো একটি পক্ষে অবস্থান না নিয়ে দুটো পক্ষ থেকেই এক ধরনের সুবিধা নেওয়ার যে একটা প্রবণতা, যেটি আন্তর্জাতিক রাজনীতির একটা ফান্ডামেন্টাল রুল, সেটাই কিন্তু ভারত আজকে ফলো করছে। এবং সেক্ষেত্রে ভারত অত্যন্ত সুবিধাজনক রয়েছে আজকে গ্লোবাল পলিটিক্সের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের ক্ষেত্রে। আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে রোহিঙ্গা ইস্যুতে, রোহিঙ্গা ইস্যুতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ভূমিকা পালন করবার সুযোগ খুব কম, কারণ মিয়ানমার রাষ্ট্রগতভাবে গণচীনের উপর নির্ভরশীল, আর গণচীনের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে ঐতিহাসিকভাবে, এবং রোহিঙ্গাদের উপর যে অমানবিক নির্যাতন হচ্ছে সেখানেও কিন্তু আন্তর্জাতিক রাজনীতির যে ডায়নামিক, সেখানে মিয়ানমার কিন্তু অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে এই মুহূর্তে। মিয়ানমারের প্রতি গণচীন রাশিয়া এক ধরনের সমর্থন জানিয়েছে। আমরা গতকাল দেখলাম যে জাপান থেকে উচ্চ পর্যায়ের একটি টিম মিয়ানমার সফর করেছে, বোধহয় সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে। জাপান স্পষ্টভাবে বলেছে জাপান সরকার মিয়ানমারের পক্ষে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মোদীও মিয়ানমার সফর করেছেন এবং মিয়ানমার সরকার পক্ষে অবস্থান নিয়েছে না। একটু আগে বোধহয় আমি সংবাদে দেখলাম যে ভারত তাদের ভাষায় যে মিয়ানমারের যে জঙ্গি গোষ্ঠী, সেই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে বোধহয় একটা ছোটখাটো অপারেশন চালিয়ে কিছু জঙ্গিকে হত্যা করেছে, এবং ভারত রোহিঙ্গাদেরকে ঢুকতে দেবে না এবং রোহিঙ্গাদেরকে বের করে দেবে, এ ধরনের একটা অবস্থান নিয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আজকে রোহিঙ্গাদের পক্ষে দাঁড়ানোর মতো কিন্তু শক্তি খুব কমে, বাংলাদেশের মতো তুলনামূলকভাবে একটা দুর্বল রাষ্ট্র সামরিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে একা দাঁড়িয়ে অবস্থান নেওয়াটা খুব দুরূহ। সুতরাং সব মিলিয়ে রোহিঙ্গা যে বিষয়টা, সেখানে একটি চরম অমানবিক অবস্থার তৈরি হয়েছে, এবং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মতো রাষ্ট্রের ক্ষেত্রে জোর কূটনৈতিক তৎপরতা ছাড়া আর কোনো বিকল্প নেই রোহিঙ্গা সমস্যার সমাধান করবার।
আচ্ছা, আমি একটি প্রশ্ন ওই ভদ্রলোক যে আগে করেছিলেন, প্রথম যে প্রশ্নকর্তা ছিলেন, যে মেড ইন ইন্ডিয়া, মেড ইন আমেরিকা দুজনই তাদের প্রোডাক্ট করতে চায়, মানে মেক ইন আমেরিকা বা মেক ইন ইন্ডিয়া এরকম একটা প্রচারণা চালাতে চায়, তো ভারতের সাথে সম্ভাব্য $1,500 কোটি চুক্তির সম্ভাবনার কথা বলা হয়েছিল জিম ম্যাটিসের সফরকে ঘিরে, এবং যারাও তাই দিল্লিকেই বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে F-16 এবং 70 বিমান দেওয়ার কথা ছিল। তো যুক্তরাষ্ট্র কি ভারত থেকে কিছু কোনো সমরাস্ত্র ক্রয় করবে, এরকম কিছু হতে পারে বা হওয়ার সম্ভাবনা আপনারা দেখেন কিনা ডক্টর ইফতেখার?
আমি যতটুকু জানি এই সফরে বোধহয় যুক্তরাষ্ট্র ভারত থেকে কোনো অস্ত্র কিনবে আমার জানা মতে, আমি আমার কোনো সংবাদ চোখে পড়েনি। এই সংবাদের এই সফরের মূল উদ্দেশ্যই ছিল মূলত কতগুলো বিষয়কে ঘিরে। একটি হচ্ছে যে টেকনোলজি ট্রান্সফারের কথা বলা হয়েছে, ভারত বোধহয় কিছু সমরাস্ত্র কিনবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এবং তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যটা ছিল যে আঞ্চলিক যে নিরাপত্তা, জঙ্গিবাদ, বিশেষত আফগানিস্তানকে ঘিরে যে আজকে যে একটা অবস্থান, সেখানে ভারতকে পাশে পাওয়া, এইগুলি এই সফরের মূল লক্ষ্য ছিল। আর তবে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে চীনের বিরুদ্ধে ভারতকে একটা একটি নির্ভরযোগ্য এবং শক্ত পার্টনার হিসেবে পেতে চায়, কারণ ভারতকে ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের এশিয়াতে চীনকে মোকাবেলা করবার আর কোনো বিকল্প পথ নেই। তো এর বাইরে আমার কাছে এ ধরনের কোনো সংবাদ আমি জানা নেই যে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অস্ত্র ক্রয় করবে।
বরুণ দাশগুপ্ত কি কোনো মন্তব্য করবেন? হ্যালো,
প্রথমে একটা প্রস্তাব ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে তারা ভারতবর্ষকে F-16 এয়ারক্রাফ্ট, ফাইটার এয়ারক্রাফ্ট হয় বিক্রি করবে, না হয় এখানে লোকাল কোলাবোরেশনে ম্যানুফ্যাকচার করবে। তো তাতে আমাদের সিকিউরিটি এস্টাবলিশমেন্টের কিছু লোকের আপত্তি হয়, এই কারণে যে F-16 এখন অবসোলিট হয়ে গেছে, সে জায়গাতে F-18 এসে গেছে। কাজে F-18 থাকতে আমরা F-16 কিনবো কেন? এখন মনে হচ্ছে সে সম্পর্কে খানিকটা অগ্রগতি হয়েছে, কারণ লেটেস্ট খবর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ভারতীয় নৌবাহিনী কিছু বোয়িং 18 ফাইটার জেট কিনতে চায় আমেরিকার কাছ থেকে, এবং সেই নিয়ে একটা অফার দিয়েছে বোয়িং কোম্পানি যে তারা ভারতবর্ষে কোনো লোকাল কোলাবোরেটরের সঙ্গে মিলে একসঙ্গে ভারতবর্ষে তারা এটা করতে পারবে। হয়তো প্রথম কয়েকটা বিমান আমরা রেডিমেড অবস্থায় কিনবো, কিন্তু বাকিগুলো এখানে তৈরি হবে। কাজে সেদিক দিয়েও দুই দেশের মধ্যে সামরিক উৎপাদনের ক্ষেত্রেও একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে।
আচ্ছা, আমাদের সঙ্গে একজন শ্রোতা আছেন ভারত থেকে। হ্যালো,
হ্যালো,
জি বলুন।
আপনাদের আলোচনাগুলো সুন্দর লাগলো।
আপনি আশরাফ মির্জা তো না?
আমারই করা ছিল, সেগুলো প্রায় উত্তর আমি পেলাম আপনাদের এই অনুষ্ঠানে। তো ভারত সৈন্য পাঠাবে না আফগানিস্তানে, তার কেবল ফিনান্সিয়াল সাহায্য করবে। এটার মূল কারণ হচ্ছে চায়না এবং রাশিয়া, যারা এখন বর্তমানে আফগানিস্তানের সঙ্গে জড়িয়ে গেছে, যেটা আমরা নর্থ কোরিয়ার ক্ষেত্রে দেখছি যে আমেরিকা সেখানে যুদ্ধ করতে পারছে না, একমাত্র চীন এবং রাশিয়ার জন্য। আমি রোহিঙ্গা প্রসঙ্গে বলবো যে রোহিঙ্গা ইস্যুটাকে মার্কিন যুক্তরাষ্ট্র একটু, যেহেতু জাপান কথা বললেন আপনি, জাপান তো মোটামুটি আমেরিকার পক্ষে, ফিলিপাইন নয়, চীন, রাশিয়া হচ্ছে মায়ানমারের পক্ষে, বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশ এটা সম্ভব হতে পারে না। আমি রিসেন্টলি দেখছিলাম যে নিরাপত্তা পরিষদে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে মায়ানমার নিয়ে, তো এখানে আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
জি, আর কোনো প্রশ্ন করতে চান না আপনি? আপনি আশরাফ মির্জা
কোন? আমি আরো প্রশ্ন করতে চাই।
জি বলুন।
যে ভারত সৈন্য পাঠাবে না, এর মাত্র পলিটিক্যাল জিওপলিটিক্যাল যে অবস্থান, যে চীন এবং রাশিয়া, বিশেষ করে রাশিয়া এতে পূর্ণ হবে, আর বিশেষ করে ভারতীয় সৈন্য ওখানে মেন টার্গেট হয়ে যাবে, কারণ ন্যাটোভুক্ত প্রায় সব দেশই সেখানে পুল আউট করে নিয়েছে সৈন্য।
জি,
কেবল আমেরিকার যে নীতি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে আফগানিস্তান নীতি, প্রথমে যে নীতিটা ছিল যে সেখান থেকে সৈন্য সরিয়ে নেওয়া হবে, বর্তমানে তিনি আবার আফগানিস্তানের উপর যে এই নতুন করে মানে ডিএস্টেবিলাইজ, যেটাকে অস্থিরতা অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটাতে ভারত আশা করি তার অংশগ্রহণ করবে না।
জি, অসংখ্য ধন্যবাদ। আশরাফ মির্জা, আপনি কোন এলাকা থেকে যোগ দিয়েছিলেন, আপনি কোথায় থাকেন?
আমি পশ্চিমবঙ্গের বাঁকুড়া ডিস্ট্রিক্ট।
বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ধন্যবাদ আপনাকে। ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদ উনি অনেকগুলো মন্তব্য করেছেন, তার ভিতরে আমি একটি ধরে আপনার কাছে আসছি, সেটি হলো চীন ভারত রাশিয়া, চীন রাশিয়া পাকিস্তান সম্পর্ক। আমরা জানি সাম্প্রতিককালে পাকিস্তান রাশিয়ার একটি সামরিক মহড়া চলছে, যেটি ভারত আবার এটি বিপক্ষে কথা বলেছে যে এই যৌথ মহড়া মানে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে, এই ধরনের একটি কথা বলা হয়েছে ভারতের পক্ষ থেকে। তো এই ভদ্রলোক যে প্রশ্নগুলো করলেন সেগুলোর ব্যাপারে আপনি কি কোনো মন্তব্য করতে চান, যে মানে আফগানিস্তানে সেনা পাঠানোর বিষয়ে ভারতের?
আমি একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই আমরা একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতির যে মূল অ্যাক্টর, অ্যাক্টরগুলি হচ্ছে একটি স্টেট, প্রতিটি রাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে যে মূল নীতির উপর ভিত্তি করে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করে সেটি হচ্ছে তার ন্যাশনাল ইন্টারেস্ট। অর্থাৎ কি উপায়ে তার ন্যাশনাল যে ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ, সেই জাতীয় স্বার্থকে সে সংরক্ষণ করতে পারবে, এবং সেই জাতীয় স্বার্থ সংরক্ষণ করার জন্যই কিন্তু নানা ধরনের তত্ত্ব আলোচনা, নানা ধরনের নানা বিষয়ে কথা বলা হয়, কিন্তু মূল লক্ষ্যটা থাকে সেই রাষ্ট্রের কি করে ন্যাশনাল ইন্টারেস্টকে সার্ভ করা যাবে। আজকে পরিষ্কার হয়ে গেছে ভারতের সামনে যে আজকে 16 বছর ধরে মার্কিন উপস্থিতির পরও সেখানে আজকে 40% এলাকা আজকে তালেবানদের দখলে রয়ে গেছে, এবং আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র বোধহয় আরো অতিরিক্ত 3,000-4,000 সৈন্য পাঠাচ্ছে, এবং জিম ম্যাটিস যখন কাবুলে গেলেন সে তখনই কিন্তু একটা রকেট হামলা হয়েছে আজকে কাবুলে। তো পরিস্থিতি আজকে 16 বছর পর, এবং আফগানিস্তানে মার্কিন হচ্ছে দীর্ঘ উপস্থিতি, কোন রাষ্ট্রেই কিন্তু এমনকি ভিয়েতনামও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এত দীর্ঘ সময় অবস্থান করেনি। অন্যদিকে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে পাকিস্তানের সাথে রাশিয়ার আজকে সম্পর্ক আস্তে আস্তে উন্নয়নের দিকে যাচ্ছে, যেটা আমরা কখনোই ইতিহাসে দেখিনি যে আজকে রাশিয়া এবং পাকিস্তানের যৌথ মহড়া, রাশিয়ান সামরিক যে মিশন পাকিস্তানে এসছে, এবং পাশাপাশি আজকে রাশিয়া পাকিস্তানকে যে সাংহাই কপারেশন, সেই সাংহাই কপারেশনে সদস্য করে নিয়েছে। সে এখানেও রাশিয়া আসলে যে বিষয়টা চাচ্ছে যে ভারত এবং পাকিস্তান দুটো শক্তির সাথেই এক ধরনের সম্পর্ক রেখে এই অঞ্চলে তার প্রভাব বলয় বিস্তার করা, এই এই বিষয়টাতে ভারত কিছুটা উদ্বিগ্ন। এবং ভারত যেটা ঐতিহাসিকভাবে আমরা দেখেছিলাম যে ভারত এবং রাশিয়ার একটা ঐতিহাসিক সম্পর্ক, এবং সেই সময়গুলোতে বিশেষ করে শীতল যুদ্ধের সময় যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, সোভিয়েত ইউনিয়ন কিন্তু পাকিস্তানের সাথে কোনো ধরনের ডিফেন্স এ ধরনের কোনো কপারেশনে যায় নাই, কিন্তু আজকে আজকের যে সোভিয়েত উত্তর যে রাশিয়া, সে সোভিয়েত উত্তর রাশিয়া যে বিষয়টা দেখছে সেটা হচ্ছে যে দুটো শক্তিকেই এক্সপ্লয়েট করে, ভারত এবং পাকিস্তান দুটো রাষ্ট্রকেই এক্সপ্লয়েট করে কি করে তার প্রভাব বলয় সেখানে বিস্তার করা যায়। সুতরাং এই ইকুয়েশন থেকে কিন্তু আজকে রাশিয়া পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক ডেভেলপ করার চেষ্টা করছে, কারণ যেহেতু রাশিয়া দেখছে যে ভারত একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, সেই ইকুয়েশনটা মাথায় রেখেই কিন্তু আজকে যে রাশিয়ান যে প্রশাসন তারা কিন্তু একই সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করছে ভারতের উপর এক ধরনের চাপ তৈরি করার জন্য। অর্থাৎ রাশিয়া পাকিস্তান সম্পর্ক ভারতের উপর তারা একটা চাপ তৈরি করতে পারবে, এবং এক ধরনের কার্ড রাশিয়া প্লে করতে পারবে ভারতের উপরে, এবং তারা বলতে পারবে এইভাবে যে তোমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বেশি উন্নয়ন করো তাহলে কিন্তু আমরা পাকিস্তানকে আরো নানাভাবে সাপোর্ট দিয়ে যাব। সুতরাং এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের পলিসি হিসেবেও কিন্তু আজকে রাশিয়া পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক উন্নয়নের পথ বেছে নিয়েছে।
জি বরুণ দাশগুপ্ত, আমি একটি প্রশ্ন করতে চাই, যেটি হলো আফগানিস্তানে ভারত সেনা সদস্য পাঠাবে না এরকম মন্তব্য অলরেডি আমরা জেনেছি, পাকিস্তানের অভিমত কি এই ব্যাপারে? ভারত আফগানিস্তানে সেনা পাঠাক, এটা কি পাকিস্তান চায় নাকি চায় না?
পাকিস্তান তো আফগানিস্তানে ভারতের কোন রকম উপস্থিতি চায় না, শুধু সামরিক নয় অর্থনৈতিক বা ডেভেলপমেন্টের অন্য দিক দিয়েও ভারতের কোন উপস্থিতি আফগানিস্তানে থাকুক সেটা পাকিস্তান কোনোদিনই চায়নি, এখনো চায় না।
আচ্ছা,
আর দ্বিতীয় যে প্রসঙ্গটা এখানে উত্থাপিত হলো,
জি
মানে রাশিয়া এখন ভারত এবং পাকিস্তান উভয়ের সঙ্গে একটু বন্ধুত্ব করতে চাচ্ছে, আমি এটাকে একটু অন্যভাবে দেখছি। সেটা হচ্ছে যে ইউক্রেনে রাশিয়া যে অ্যাকশন করে তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই রাশিয়ার উপর অর্থনৈতিক স্যাংশন আরোপ করে, আরোপ করার ফলে অর্থনৈতিক দিক দিয়ে রাশিয়া খুব বিপদে পড়ে যায়, সেই জন্য সে বাধ্য হয় চীনের কাছাকাছি আসতে যাতে তার
ব্যবসা বাণিজ্য, অস্ত্রশস্ত্র সরবরাহ ইত্যাদির ক্ষেত্রে চীনের সঙ্গে তার সম্পর্কটা ভালো হয়, আর কিছুই না ফরেন এক্সচেঞ্জ আর্ন করার জন্য। ভারতবর্ষ এবং পাকিস্তানের সম্পর্কেও আমার দৃঢ় বিশ্বাস রাশিয়ার সে এক নীতি নিয়েই চলছে যে আমি ব্যবসা কতটা বাড়াতে পারি, এই যে ইকোনমিক স্যাংশন আমাকে ক্রমশ ক্রিপল করছে সেটাকে আমি কতটা কাটিয়ে উঠতে পারি, এইরকম একটা অর্থনৈতিক তাগিদ ভারত এবং পাকিস্তান উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং বাড়ানোর ক্ষেত্রে রাশিয়া কাজ করছে বলে আমার মনে হয়।
আচ্ছা, আর উত্তর কোরিয়া প্রসঙ্গ, জিম ম্যাটিসের ভারত সফরকালে উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের যে মনোভাব সেটা ভারতকে সঙ্গে পাবে কি পাবে না, এ ধরনের কিছু আলোচনা হয়েছে বা ভারত যুক্তরাষ্ট্রকে সমর্থন যদি নর্থ কোরিয়াকে অ্যাটাক করে কখনো?
সেটা আলোচনা হয়েছে বলে আমি ধরে নিতে পারি, কিন্তু তার বিবরণ কিছু বেরোয়নি। আর ভারত তো অনেক আগে থেকেই উত্তর কোরিয়ার এই যে পরমাণু পরীক্ষা, মিসাইল পরীক্ষা, একে নিন্দা করে এসছে বরাবরই। কাজেই সেক্ষেত্রে উত্তর কোরিয়ার ব্যাপারে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিগত কোনো তফাৎ হবে বলে আমি মনে করি না, কারণ এই ব্যাপারে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট।
একজন আমাদের ঢাকা থেকে একজন আছেন, কবির, হ্যালো।
হ্যাঁ, আমি কবির, ঢাকা বাংলাদেশ থেকে বলছি।
হ্যাঁ, আমাদের আলোচনা চলছে মূলত জিম ম্যাটিসের, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিসের ভারত সফরকে নিয়ে এবং তার প্রভাবে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় কি প্রভাব পড়ে আফগানিস্তানে সৈন্য পাঠানোর ব্যাপারে ভারতের, এই সব বিষয় নিয়ে। তো আপনি কি
আমি একটু এই আলোচনার সাথে একটু যোগ করতে চাই, যেটা ভারতের সাথে যুক্তরাষ্ট্রের একটা সুসম্পর্ক আগে থেকেও ছিল। বর্তমানকালে উত্তর কোরিয়ার উত্তেজনা নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মনোভাব খুব কাছাকাছি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সমালোচনার পক্ষ নিয়ে ভারতও নিন্দা জানায় উত্তর কোরিয়ার বিভিন্ন ব্যাপারে, এবং যুক্তরাষ্ট্রের পক্ষ অবলম্বন করে ভারত, এটা খুবই ভালো দিক। কিন্তু আমরা আসলে দুঃখজনকভাবে দেখতে পাই যে ভারত মিয়ানমারের যে সমস্যা আমাদের বাংলাদেশের এখন, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেমন নিন্দা জানাচ্ছে, ঠিক একইভাবে ভারত কিন্তু আমাদের পক্ষ নিয়ে কোনো নিন্দার পক্ষ নেয়নি এবং ভারতের ভূমিকাগুলো খুবই অস্পষ্ট এখন। তো এটা আসলে কি ভারতের একটা দ্বৈত নীতি, একটা খারাপ দ্বৈত নীতি নাকি না, প্রতিবেশী বাংলাদেশ হিসেবে আমাদের ব্যাপারে উদাসীনতা, এটা ঠিক আমরা আসলে একটু পরিষ্কার হতে চাই।
আচ্ছা, আমরা এই প্রশ্নে, হ্যাঁ জি বলুন
না, আমরা যে যেভাবে আমরা আসলে একইভাবেই চাই যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতির পাশে যখন ভারত আছে ছিল, উত্তর কোরিয়ার ব্যাপারে যেমন ভারত, আমার মূল কোশ্চেন যেটা আর কি, যে ভারত যেরকম উত্তর কোরিয়ার বিভিন্ন ভূমিকায় যেরকম পক্ষ নিচ্ছে এবং এর নিন্দা জানাচ্ছে, সমপক্ষপাতী থাকছে, ঠিক বাংলাদেশের এই মিয়ানমারের সমস্যাগুলো নিয়ে কেন বাংলাদেশের পক্ষ ভারত নিতে পারছে না, এর কারণগুলো কোথায় আসলে? এই ক্ষেত্রে কি যুক্তরাষ্ট্রের কোনো মানে
পরামর্শ বা চাপ এগুলো? জি বুঝতে পেরেছি। আমরা বরুণ দাশগুপ্তের কাছে আসছি, আপনি কি একটু বলবেন কবিরের
রোহিঙ্গিয়া সম্পর্কে? আমাদের দেশের সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে এই ব্যাপারে মত পার্থক্য বা মত বিভাজন আছে। আমাদের সরকার মনে করেন যে রোহিঙ্গিয়ারা বিদেশি, তারা এদেশে এসছে, এদেশে থাকতে পারবে না, তাদেরকে ফেরত পাঠানো উচিত মায়ানমারে। তাছাড়া ভারত সরকার মনে করেন যে রোহিঙ্গিয়াদের সঙ্গে ইসলামী জেহাদিদের সম্পর্ক আছে এবং সেই জন্য তারা ভারতের নিরাপত্তার পক্ষেও অত্যন্ত বিঘ্নস্বরূপ এবং বিপজ্জনক। এটা হচ্ছে সরকারি অভিমত। আর বিরোধী পক্ষে যারা আছেন তাদের বক্তব্য হচ্ছে যে রোহিঙ্গিয়াদের মধ্যে কেউ আজ পর্যন্ত কোনো জেহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত এরকম কোনো অভিযোগ সরকারিভাবে কখনো হয়নি। কাশ্মীরে জম্মু প্রদেশের যিনি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তিনি বলেছেন রোহিঙ্গিয়াদের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আমরা পাইনি। এবং কাশ্মীর বিধানসভাতে কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মেহবুবও সেটাকে সমর্থন করেছেন। কাজেই এই ব্যাপারে তো দুই পক্ষ এবং হ্যাঁ বলে রাখি যে বিজেপি শাসক দল বিজেপির এক সদস্য বরুণ গান্ধী, তিনি রোহিঙ্গাদের ব্যাপারে যে অ্যাটিটিউড নিয়েছেন সেটা তার দলের অ্যাটিটিউডের থেকে আলাদা। কাজে এই ব্যাপারে তো দুটো বিভিন্ন ওপিনিয়ন আছে, বিরোধী পক্ষের একটা আর সরকার পক্ষের একটা, সেটা আছে, সেটি বাস্তবতা।
আর কাশ্মীর এবং অরুণাচল প্রদেশ নিয়ে তো চীন এবং পাকিস্তান এবং চীনের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ চলছে ভারতের।
আমরা চাচ্ছি, আমি জানতে চাচ্ছি যে আসলে এটা সরকারি মনোভাবটাই আমরা ধরে নেব যে আমাদের সরকার আমাদের পক্ষে বিপক্ষে যাওয়ার ব্যাপারটা পরিষ্কার হবে, বিরোধী দল ওখানে কি বলছে না বলছে সেটা অবশ্য সেই প্রভাবটা আমাদের বাংলাদেশের এই প্রেক্ষাপটে কোনো কাজে আসবে না। সরকারের মনোভাবটা কি আসলে সেটা আমরা জানতে চাই, সরকার আসলে আমাদের কিভাবে, ভারত সরকার আমাদের কিভাবে এই এই এই
এবং রোহিঙ্গারা ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি।
ভারত সরকারের মনোভাব সেটা মেনে নিলাম, কিন্তু এই মনোভাবের মানে পরোক্ষ কি ভূমিকা আসলে ভারত সরকারের এই জাতিসংঘেও তেমন কোন ভূমিকা আমরা দেখিনি ভারতের, যে বিশ্ব জনমত গড়ার পক্ষে বাংলাদেশের এই পক্ষে এই সমস্যা সমাধানের পক্ষে যে কাজ করবে সেরকম কোন ভূমিকা আমরা দেখতে পাইনি। ভারত সরকারের মনোভাব এক জিনিস, কিন্তু ভারত সরকার কি করতে পারছে প্রকাশ্যে এই ব্যাপারে আমরা জানতে চাচ্ছি, সেটা সেই ব্যাপারে ভারত সরকারের কি ভবিষ্যৎ পরিকল্পনা বা তারা কি চায় আমাদের সহযোগিতার ব্যাপারে।
ভারত সরকারের যেটা মনোভাব সেই মনোভাব অনুযায়ী তারা চলবে এবং পরিকল্পনা করবে, এ তো অত্যন্ত স্পষ্ট।
আচ্ছা ধন্যবাদ, আরো একজন লাইনে আছেন। হ্যালো,
আজকে গতকালকে প্রায় 50,000 রোহিঙ্গা নতুন করে আসছে।
হ্যাঁ, রোহিঙ্গা প্রবেশের
আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের যে সাকুল্যতা, এগুলা তো আসলে আন্তর্জাতিক ভাবে কি ভারত সরকার সবথেকে বেশি জানেন যে আমাদের আসলে সক্ষমতাটা কোথায়, সেই সক্ষমতার বাইরে যে আমরা যেই চাপগুলো নিচ্ছি সেটা আমরাই বা কতক্ষণ পারবো সেটাও ভারত সরকার ভালো করে জানে। তা সেই ক্ষেত্রে আসলে মনোভাব দেখায় কবে চিন্তা করবে কি বলবে সেটা একটু আসলে সময় সাপেক্ষের ব্যাপার না। আমরা চাচ্ছিলাম যে মানে এখনই মানে এমন কোন সহযোগিতায় আসুক ভারত যেটা আমাদের জন্য,
এটা আসলে ভারত সরকারের নিজের ব্যাপার। আমরা আলোচকরা যতটুকু পেরেছেন তারা বলেছেন, মন্তব্য করেছেন। আরো একজন লাইনে আছেন, শ্যামল দাশগুপ্ত। হ্যালো,
হ্যালো,
জি বলুন। হ্যালো,
হ্যালো,
শ্যামল দাশগুপ্ত বলছেন?
হ্যাঁ বলছি।
জি 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 বলুন, বরুণ দাশগুপ্ত এবং ডক্টর ইফতেখার আছেন, আপনি কি কিছু?
আমি তো পরে জয়েন করলাম, আমি ঠিক
আলোচনা, মূল আলোচনা চলছিল, এখন আলোচনা চলছিল রোহিঙ্গা ইস্যু নিয়ে, যে ভারত সরকারের মনোভাব কি রোহিঙ্গা ইস্যুতে, যুক্তরাষ্ট্র কোনো পরামর্শ দিয়েছে কিনা, এইসব বিষয় আর কি। তো তিনি বললেন, বরুণ দাশগুপ্ত বললেন যে ভারত সরকার এখনো পরিষ্কার করে বলেছে যে আমরা বিদেশ, ওরা বিদেশি, ওদেরকে আমরা ফেরত পাঠাতে চাই তাদের কাছে। আপনি জিম ম্যাটিসের সফর নিয়ে কিছু, জি জিম ম্যাটিসের সফর নিয়ে কিছু জানতে চান কিনা?
হ্যাঁ, জিম ম্যাটিসের সফর আমার, আমি যতটুকু বুঝি যে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এই ট্রাম্প সরকার আসার পরেই প্রথম একজন এত উচ্চ পর্যায়ের একটা লোক, একজন ব্যক্তি যিনি ভারতবর্ষ সফর করছেন সরকারিভাবে, যিনি নির্মলা সীতারামন ভারতবর্ষের ডিফেন্স মিনিস্টার, তার সঙ্গে মিটিং করছেন, উনি মোদির সাথেও মিট করবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে ট্রাম্প ক্ষমতায় আসার পর যে ব্যাপারটা একটা বদ্ধ জলায় আটকে গেছিল সেটা হচ্ছে ট্রাম্পের স্লোগান মেক ইন ইন্ডিয়া, আর সরি মোদির স্লোগান মেক ইন ইন্ডিয়া, আর ট্রাম্পের স্লোগান ইউএসএ ফার্স্ট আমেরিকা ফার্স্ট, এই দুটো পরস্পর বিরোধী স্লোগানের ফলে বিশেষ করে বাণিজ্যিক ব্যাপারগুলো সমস্ত একটা আটকে, বদ্ধ জলাশয় আটকে গেছিল। কারণ মোদি চাইছে যে ভারতবর্ষে তৈরি হোক কারখানাগুলো, যেই কারখানা থেকে যন্ত্রপাতি যন্ত্রাংশ উৎপাদিত হবে, ট্রাম্প চাইছে কোনো কারখানা বাইরে করা চলবে না, সব আমেরিকা।
এই বিষয় নিয়ে আসলে আলোচনা হচ্ছিল এতক্ষণ ধরে যে দুই দেশই যার যার পণ্য প্রোডাক্ট হাইলাইট করতে চায়, তো এটা কোনো দ্বন্দ্বের সৃষ্টি করবে কিনা। তো আলোচকরা বলেছেন যে না, এই বিষয়টি মূলত প্রতিরক্ষা বিষয়েই আজকে জিম ম্যাটিসের সফর, এবং আফগানিস্তানে ভারতের সেনাবাহিনীর যাওয়া না যাওয়ার বিষয় নিয়ে কথা হয়েছে। কথা হয়েছে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব, যুক্তরাষ্ট্রের ভারতের সম্পর্কের কারণে কি প্রভাব পড়তে পারে, এই সব বিষয়ে আলোচনা হয়েছে। তো আপনি স্পেসিফিক কোনো প্রশ্ন করবেন?
যেটা মনে হয়েছে যে যে ফাইটার প্লেন F-16 আর F-18A, এই প্লেনগুলো তৈরি করা নিয়ে তো সমস্যা তৈরি হচ্ছিল, সেই জটটা খুলবে কিনা কেউ যদি একটু মানে সেই জটটা মানে এখানকার যে কোম্পানি বোয়িং অ্যান্ড লকহিড মার্টিন, তারা এইগুলি বানায় F-16 আর F-18A,
এই বিষয়েও অলরেডি গোলন্দাজ তো কথা বলেছে
এই সফরের পর। এই প্রশ্নটা আমার,
জি অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে বরুণ দাশগুপ্ত প্রথমেই বলেছেন যে F-16 পুরনো হয়ে গেছে, এখন F-18 এর দরকার। তো আমি ডক্টর ইফতেখার আহমেদের কাছে আবার আসবো, আমাদের হাতে আর 4 মিনিটের মতো সময় আছে, আপনি যদি কিছু বলেন।
আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, যে কথাটা আসছিল যে ভারতের ভূমিকা আফগানিস্তানে পাকিস্তান কিভাবে নেবে, আমি একটু ইনফরমেশন এখানে দিতে চাই যে পাকিস্তান আফগানিস্তানে যে ঘিরে পাকিস্তানের যে পররাষ্ট্রনীতি, সেটি হচ্ছে যে কি করে আফগানিস্তানের উপর নিজস্ব প্রভাব বজায় রাখা যায়। এবং নানা গবেষণায় যেটি উঠে এসছে সেটি হচ্ছে যে আজকে যে তালেবান যে ফোর্সটা, যারা আফগানিস্তানের প্রায় 40% এলাকা দখলে রেখেছে, সেই তালেবান ফোর্সটাও হচ্ছে পাকিস্তানের ব্রেন চাইল্ড, অর্থাৎ পাকিস্তানই এই তালেবান ফোর্স তৈরি করার পিছনে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। পাকিস্তানের যে পররাষ্ট্র আমরা দেখেছি, যখন তালেবান হাতে আফগানিস্তান ছিল, অর্থাৎ তালেবানরা ক্ষমতায় ছিল, যে দুটো বা তিনটি রাষ্ট্র সেই তালেবান সরকারকে সমর্থন দিয়েছিল, পাকিস্তান ছিল তাদের মধ্যে অন্যতম। এবং তালেবানদের কূটনৈতিক মিশন, অর্থাৎ দূতাবাস এবং কনসুলেট ছিল পাকিস্তানে। এবং আজকেও পাকিস্তান মনে করে পাকিস্তানের যে পররাষ্ট্রনীতি, সে পররাষ্ট্রনীতির মূল গোলটা হচ্ছে যে একটা আপনার আঞ্চলিক পরাশক্তি হয়ে ওঠা, এবং সেই আঞ্চলিক পরাশক্তি হয়ে উঠবার ক্ষেত্রে তালেবানদেরকে তারা একটা একটা টুল হিসেবে মনে করে। এবং সেই ক্ষেত্রে পাকিস্তান কোনোভাবেই চায় না যে ভারত কোনোভাবেই আফগানিস্তানের ব্যাপারে ইনভলভ হোক, যদিও এই পর্যন্ত ভারত $3 বিলিয়ন বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করেছে। শুধু আফগানিস্তানকে ঘিরেই নয়, আজকে পাকিস্তান মনে করে তার যে নিরাপত্তা, অর্থাৎ সামরিক নিরাপত্তাকে এনশিওর করবার জন্য আজকে দক্ষিণ এশিয়ার যে বিভিন্ন রাষ্ট্র রয়েছে, সেই বিভিন্ন রাষ্ট্রগুলিকে অস্থিতিশীল রাখতে হবে। এবং সেই অস্থিতিশীল রাখবার জন্য যে জঙ্গিবাদ, সে বিভিন্ন জঙ্গিবাদ গোষ্ঠীগুলিকে, ইসলাম ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদী গোষ্ঠীগুলোকে দিয়ে বিভিন্ন রাষ্ট্র, ভারতকে বা বাংলাদেশকে অস্থিতিশীল রাখা। সুতরাং এই ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের যে পররাষ্ট্রনীতি তা সম্পূর্ণ বিপরীতমুখী। এবং আমরা যদি ভারতের যে পররাষ্ট্র যে নীতি এবং যে বৈদেশিক সম্পর্কগুলি যদি দেখি, বিশ্বে ভারত পাকিস্তান ছাড়া মোটামুটি সব রাষ্ট্রের সাথে কিন্তু এক ধরনের সুসম্পর্ক বিরাজ করছে। সুতরাং আজকে আফগানিস্তানকে ঘিরে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা বিপরীতমুখী অবস্থান আমরা দেখছি। আর আরেকটি প্রশ্নে খুব দ্রুত উত্তর দিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে উত্তর কোরিয়াও সাথে আজকে উত্তর কোরিয়া এবং মার্কিন উত্তর কোরিয়ার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের অবস্থান একরকম হলো, উত্তর কোরিয়ার যে সমস্ত রাষ্ট্রের সাথে আজকে সুসম্পর্ক রয়েছে, ভারত কিন্তু তার মধ্যে অন্যতম। এবং ফলে এখানেও কিন্তু একটি কমপ্লিকেটেড অবস্থার তৈরি হয়েছে। সুতরাং ভারতের যে সমর্থনটা থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি, সেটা কিন্তু মৌখিক, এবং এর বাইরে ভারত আর কোনো স্টেপ নেবে বলে আমার কাছে মনে হয় না।
জি অসংখ্য ধন্যবাদ বরুণ দাশগুপ্ত, শেষ মিনিটের বক্তব্য আপনি কি বলবেন?
হ্যাঁ, মোটামুটি সেই রকমই ব্যাপার। একমাত্র পাকিস্তান ছাড়া সকলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণটা ঐতিহাসিক কারণ, তার পুনরাবৃত্তি করার কোনো দরকার নেই, এবং আসু সেই সম্পর্ক ভালো হবে বলে আশা করার কোনো কারণ নেই, চলছে এরকমভাবেই চলবে। অন্তত ওটা কোল্ড ওয়ারটা হট ওয়ারের দিকে না যায়, এইটা এনশিওর করতে হবে সংশ্লিষ্ট সব পক্ষকে।
অসংখ্য ধন্যবাদ ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদ, বরুণ দাশগুপ্ত, এবং যে শ্রোতারা আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে যোগ দিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিসের ভারতের সফর সফল হোক, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আঞ্চলিক শান্তি সমৃদ্ধি এই সফরের কারণে আরও বৃদ্ধি পাক, পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক, সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাক, এই আশা আমরা সবাই করছি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরউদ্দিন।
এবং শুরু করছি আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের একটি রিপোর্ট দিয়ে। রিপোর্টের পাঁচ লাইনটা এরকম যে, ভারতের গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতা বিমল গুরুং বলেছেন, আজ বুধবার থেকে পাহাড়ের 104 দিনের সর্বাত্মক বন্ধ তুলে নেওয়া হল। বিস্তারিত রিপোর্টটি এরকম।
গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতা বিমল গুরুং মঙ্গলবার বন্ধ তুলে নেবার সিদ্ধান্ত ঘোষণার পরই পাহাড়ের মানুষ আনন্দে উদ্বেল হয়ে ওঠেন। তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিয়েছিলেন, দার্জিলিং সমস্যার সমাধানে তার মন্ত্রক 15 দিনের মধ্যেই বৈঠক ডাকবে। কিন্তু মোর্চার দাবি মতো এটি ত্রিপাক্ষিক বৈঠক হবে কিনা সে কথা পরিষ্কার করে বলা হয়নি। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই বৈঠকে গুরুংকে চায় না। বিভিন্ন অপরাধে জড়িত এই অভিযোগে গুরুংকে রাজ্যের পুলিশ খুঁজেও বেড়াচ্ছে। গুরুংকে গুরুত্বহীন করে দেওয়াটাই হলো রাজ্যের আপাতত লক্ষ্য। অবস্থা স্বাভাবিকতায় ফেরার প্রথম ইঙ্গিত ছিল মধ্যরাতেই, যখন দীর্ঘদিন পরে ইন্টারনেট পরিষেবা আবার ফিরে এলো। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ওদিকে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, তালেবান দুর্বৃত্তদের সঙ্গে সংকট নিষ্পত্তি নবতর কর্মকৌশলে আফগানিস্তান লড়াইয়ের ব্যাপারে যুক্তরাষ্ট্র পিছু হটবে না, কোনো ছাড় দেবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে নিয়ে তাঁর পরিকল্পনার কথা ঘোষণা করেন গত মাসে। ওই পরিকল্পনায় ভারতসহ আঞ্চলিক পক্ষগুলোর অধিকতর ভূমিকার কথা বলা হয়। ইতিমধ্যে নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গও আফগানিস্তানের ব্যাপারে নেটোর দায়বদ্ধতার কথায় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, অগ্রযাত্রা কঠিন হলেও নেটো পিছু হটবে না, আমরা আমাদের দায়বদ্ধতা অঙ্গীকার পূরণ করব অবশ্যই। স্টলটেনবার্গও এখন কাবুলে রয়েছেন। কোরীয় উপদ্বীপকে শান্তিপূর্ণভাবে পরমাণু অঞ্চল মুক্ত করা সম্ভব কিনা সে বিষয়ে ইতিমধ্যে যে ক্রমবর্ধমান হতাশাপূর্ণ মনোভাব দেখা যাচ্ছে তা আরও বেড়ে গিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতৃত্বের মধ্যে উস্কানিমূলক বাগাড়ম্বরতার কারণে। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার নেতারা শুধু সামরিক শক্তি ব্যবহারের হুমকি বিনিময়ই করেননি, তারা একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত অপমানসূচক মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার নতুন কিছু বিধিনিষেধের কথা ঘোষণা করেছে, লক্ষ্য যার উত্তর কোরিয়ার গোটা আটেক ব্যাংক প্রতিষ্ঠান এবং সে সঙ্গে 26 সংখ্যক ডিপিআরকে ব্যাংক কর্মকর্তা। অর্থ মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, উত্তর কোরিয়া যে তার WMD এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বাস্তবায়নে আন্তর্জাতিক ফিনান্সিয়াল সিস্টেমকে ব্যবহার করছে তারই প্রতিরোধকল্পে এ পদক্ষেপ নেওয়া হয়। ইউরোপের আইন প্রয়োগকারী সংস্থা আজ বুধবার বলেছে যে 2017 সালের সাইবার ক্রাইমের শীর্ষে রয়েছে অনলাইনের মাধ্যমে পণ চাওয়ার বিষয়টি। এর ফলে এ ধরনের অপরাধকে বর্তমানে সবচেয়ে বিপজ্জনক অনলাইন হুমকি বলে মনে করা হচ্ছে। গদিচ্যুত থাই প্রধানমন্ত্রী ইয়াংলুক সেনাবাতরা তাঁর অনুপস্থিতিতেই চাল ক্রয় কেলেঙ্কারির ঘটনায় বেখেয়ালিপনার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাঁকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট বুধবার এ রায় ঘোষণা করেছে ইয়াংলুক প্রাথমিক শুনানির সময় উপস্থিত হতে অপারগ হওয়ার জন্যে। তিনি তাঁর ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রার কাছে দুবাই পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সৌদি রাজপ্রাসাদ থেকে জারি করা ফরমানে বলা হয়েছে, সৌদি আরব নারীদেরকে মোটরযান চালানোর অধিকার প্রদান করা হবে এই প্রথমবারের মতো।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন উইলিয়াম অ্যান্ড্রয়েড। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.